বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 28 জুলাই, 13 শ্রাবণ এবং ফার্সি 6 মোরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstudio.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের পশ্চিমাঞ্চল সীমান্তে অস্ত্রসহ ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্টের গ্রেফতার নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা হিমশিম খাচ্ছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে সে সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ঈদে গাদির উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে মোসাদের কয়েকজন গুপ্তচর আটক, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ছিল বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা। তিউনিশিয়ার সংকট সমাধানে সংলাপে বসার আহ্বান জানাল সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদা। দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান। বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান সেতুমন্ত্রীর, প্রাণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি। এবং ভারতে ফোনে আড়িপাতা ইস্যুতে সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী, নেতাদের ফোনে নরেন্দ্র মোদী অস্ত্র ঢুকিয়েছেন বলে অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আগামী 5 আগস্ট শপথ নেবেন। এ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন 50 দেশের অতিথি। ইরানের জাতীয় সংসদ ভবনে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হবে। ইরানের নওশাহর থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী মোহসেনি বান্দেপেই আজ এসব তথ্য জানান। তিনি বলেন, 5 আগস্ট স্থানীয় সময় বিকেল 5টায় সৈয়দ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী সপ্তাহে ইরানের জাতীয় সংসদের অধিবেশন বসবে না। গত 18 জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ ইব্রাহিম রাইসি শতকরা 62% ভোট পেয়ে বিজয় লাভ করেন। তিনি প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন এবং ইরানের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে আগামী 4 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইসরায়েলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। তিনি বলেন, মোসাদ এজেন্টদেরকে ইরানের পশ্চিম সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। ওই এলাকায় ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি ছিল। তবে ঠিক কোথা থেকে এবং কতজনকে আটক করা হয়েছে তার সঠিক সংখ্যা জানাননি এই কর্মকর্তা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার শর্টগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, এ সমস্ত অস্ত্রের কিছু কিছু দাঙ্গা সৃষ্টির কাজে ব্যবহার করা হয়েছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। তিউনিশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দল আন-নাহদা দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সংলাপে বসতে প্রেসিডেন্ট কায়েস সাইদের প্রতি আহ্বান জানিয়েছে। তিউনিশিয়ার জোট সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল এই আন-নাহদা। গত কয়েকদিনে প্রেসিডেন্ট সাইদ দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আইনমন্ত্রীকে বরখাস্ত এবং জাতীয় সংসদ স্থগিত করেছেন। এতে দেশটি মারাত্মকভাবে রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে। প্রেসিডেন্ট সাইদের এইসব পদক্ষেপে তিউনিশিয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আন-নাহদা তিউনিশিয়ার নাগরিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছে, সবাইকে দাঙ্গা ও উস্কানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের প্রতি সংসদ ভবনের পাশে অনশন ধর্মঘটে যোগ না দিতে এবং সব ধরনের বিক্ষোভ প্রতিবাদ এড়ানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে অবিলম্বে তিউনিশিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে বলে আশা ব্যক্ত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক বিবৃতিতে এই আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইরান ঘনিষ্ঠভাবে তিউনিশিয়ার চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। খাতিবজাদে বলেন, চলমান উত্তেজনা প্রশমন ও তিউনিশিয়ার বিপ্লবী জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সকল রাজনৈতিক পক্ষকে আত্মসংযমের পরিচয় দিতে হবে এবং জনগণের মধ্যে সংহতি বজায় রেখে ব্যাপক ভিত্তিক সংলাপের আয়োজন করতে হবে। চলমান রাজনৈতিক উত্তেজনা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ইরান তিউনিশিয়ার পাশে রয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিউনিশিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি, আর সেটি করতে হলে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভয়াবহ করোনা সংক্রমণ মোকাবেলায় এবং দেশের মানুষের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার নিজ বাসভবনে ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকে ওবায়দুল কাদের স্বীকার করেছেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি, এমন বাস্তবতায় মানুষের জীবন সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দুর্যোগ ও সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী জনমানুষের আস্থা পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং করোনার এমন সংকটে তিনি বিনিদ্র রজনীও যাপন করছেন। ওবায়দুল কাদের দাবি করেন, জীবন ও জীবিকার সমন্বয় করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে দেশের সামষ্টিক অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। করোনার এই কঠিন পরিস্থিতিতে সবাইকে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংক্রমণ রোধে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, অনেকে লকডাউন শিথিলের কথা বললেও এমন সংকটকালে জীবন সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। মনে রাখতে হবে, কারো কারো অবহেলায় পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা চলমান থাকলে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যাপক হারে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রদানকেই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই। মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে চূড়ান্ত করা হচ্ছে ভ্যাকসিন রোডম্যাপ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরার মানুষজন বুঝতে পারছেন বিজেপিকে আটকাতে গেলে গোটা ভারতবর্ষে এখন একজন মানুষই আছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আজ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের তিন সদস্য সমন্বিত এক প্রতিনিধি দল বিজেপি শাসিত ত্রিপুরায় গেছেন। ওই প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক ও তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, গত রোববার রাত থেকে ত্রিপুরার পূর্ব আগরতলায় একটি হোটেলে নির্বাচন কুশলী প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের সদস্যদের আটকে রাখা হয়েছে। সেখানে রাজনৈতিক অবস্থা জরিপ করতে গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যরা। ভারতে ফোনে আড়িপাতা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেছেন, আমাদের ফোনে মোদীজি অস্ত্র ঢুকিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ফোনে আড়িপাতা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, আমাদের ফোনে মোদীজি অস্ত্র ঢুকিয়েছেন। তিনি আজ বুধবার দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
मेरे खिलाफ वो हथियार का प्रयोग किया गया, सुप्रीम कोर्ट के खिलाफ उस हथियार का प्रयोग किया गया, बाकी नेताओं के खिलाफ वो हथियार प्रयोग किया गया, प्रेस के लोगों के खिलाफ ये हथियार का प्रयोग किया गया, एक्टिविस्ट के खिलाफ इस हथियार का प्रयोग हुआ, तो सदन में बात क्यों नहीं होनी चाहिए।
বলছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ফোনে একটি অস্ত্র ঢুকিয়েছেন, আমার বিরুদ্ধেও ওই অস্ত্র ব্যবহার করা হয়েছে, সুপ্রিম কোর্ট বিরোধী নেতাদের সাংবাদিক সমাজকর্মীদের বিরুদ্ধে ওই অস্ত্রের প্রয়োগ হয়েছে, এই বিষয়টি নিয়ে সংসদে কেন আলোচনা হবে না। ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের বিষয়ে আজ সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসে কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআই, সিপিএম, শিবসেনা সহ 14টি বিরোধী দল। রাহুল গান্ধী আজ বলেন, সমস্ত বিরোধী দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন, সংসদে আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, আমরা শুধু জানতে চাচ্ছি ভারত সরকার সত্যি পেগাসাস কিনেছিল কিনা, হ্যাঁ অথবা না, ভারত সরকার নিজ জনগণের উপরে পেগাসাস অস্ত্র ব্যবহার করেছে কিনা, হ্যাঁ অথবা না, আমরা কেবল এটাই জানতে চাই। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য আগেই ফোনে আড়িপাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন আমাদের প্রতিনিধি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত ২৪ ঘণ্টায় তালেবানের হাতে দেশটির নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় দাবি করেন, তারা আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলা দখল করেছেন। এ সম্পর্কে আফগান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭৮ তালেবান নিহত ও অপর ১১২ জন আহত হয়েছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের নাদ আলী জেলায় একটি সামরিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনায় এটির কোনো আরোহী হতাহত হয়নি, কিন্তু তালেবান সেনাবাহিনীর হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। এদিকে আফগানিস্তানের একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে হস্তান্তরের জন্য রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করেছে আন্তর্জাতিক রেডক্রস। আফগানিস্তান রেড ক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো লাশ স্থানান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকেই আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন। আন্তর্জাতিক রেডক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেড ক্রিসেন্ট নামে কাজ করছে। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমির খিল মঙ্গলবার দাবি করেছিলেন, রেড ক্রিসেন্টের মাধ্যমে গত তিন সপ্তাহে 39 পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এসব পাকিস্তানি তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নেয়ার কাজ করে রেড ক্রিসেন্ট। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কয়েকজন এজেন্টকে গ্রেফতার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানান, ইসরায়েলি এজেন্টদের আটকের পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। এসব এজেন্ট ইরানের বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছিল। তিনি আরও বলেছেন, সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ইসরায়েল তাদের অনুচরদের মাধ্যমে ইরানের বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, কিন্তু সময়মতো ইরানের নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের মহাপরিচালক আরও বলেন, সম্প্রতি উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, গ্রেনেড, উইনচেস্টার, শর্টগান, কালাশনিকভ রাইফেল এবং প্রচুর পরিমাণ গুলি। বাস্তবতা হচ্ছে, ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর বিপ্লবী সরকার উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও এ অঞ্চলে তাদের আরব মিত্ররা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। ঠিক একই লক্ষ্যে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালিয়েছে। এছাড়া গত কয়েক বছরে ওইসব দেশের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বেশ কজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে যাতে ইরান জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকে। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞ ইউএফ লিমুর দৈনিক ইসরায়েল হায়ুমে প্রকাশিত এক নিবন্ধে ইরানের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদেকে হত্যাসহ ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মোসাদ দুবাইয়ের এক হোটেলে হামাস নেতা মাহমুদ আল মাবহুকে হত্যার এক দশক পর এখন তারা ঝুঁকি এড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের হত্যাকাণ্ডে এখন থেকে তারা আর সরাসরি অংশ নেবে না, বরং স্থানীয় অনুচরদেরকে ব্যবহার করবে। জানা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের সীমান্ত এলাকায় গোলযোগ সৃষ্টির মাধ্যমে তারা ইরানের ব্যাপারে নিজেদের লক্ষ্য হাসিলের চেষ্টা করছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপের কারণে তাদের সে চেষ্টা ভেস্তে যায় এবং অস্ত্রসহ মোসাদের কিছু এজেন্টকে গ্রেফতার করা হয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে দিশাহারা হয়ে পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। এদিকে করোনার এমন ভয়াবহ সংক্রমণ পরিস্থিতির মাঝেও আগামী 5 আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে মহামারী করোনা সংক্রমণের তীব্রতার কারণে ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে দিশেহারা চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, দেশে গত বছর মার্চ মাসে করোনা সংক্রমণ শুরুর পর থেকে চলতি মাসের ২০ জুলাই পর্যন্ত ১৬৯ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ সময় ৯০০০ স্বাস্থ্যকর্মী সেবা দিতে গিয়ে করোনা সংক্রমিত হয়েছেন। এখন বিপুল সংখ্যক রোগী সামাল দিতে গিয়ে তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করছেন।
অনেকেই আছে যে দুই বা তিনবারও কোভিডে আক্রান্ত হচ্ছে, কিন্তু দায়িত্ব বোধ থেকেই আমাদের এই কাজটা করতে হচ্ছে।
আমরা আমাদের সাধ্যমতো হসপিটালে যা আছে, অক্সিজেন বলেন বা বাকি যে ট্রিটমেন্ট, গভর্নমেন্ট সাপ্লাই সবকিছু দিয়ে ট্রাই করি, কিন্তু একটা সময় আমরা খুব অসহায় হয়ে পড়ি।
কোন করোনা হাসপাতালে সাধারণ বেড খালি নেই, আইসিইউ বেড খালি নেই, অপেক্ষা করতে হচ্ছে আইসিইউতে কখন একটা রোগী মারা যাবে। আসলে চিকিৎসকরা এবং আমরা স্বাস্থ্যকর্মীরা খুব অসহায় হয়ে পড়েছি।
এ অবস্থায় হাসপাতালে করোনা রোগীদের জন্য অধিক সংখ্যক শয্যা, আইসিইউ আর অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি জরুরি ভিত্তিতে লোকবল বাড়ানোরও উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে জরুরি ভিত্তিতে ২০০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, হাসপাতালে চিকিৎসা সুবিধা বাড়িয়ে করোনা রোগীর সেবা দেওয়া যাবে, কিন্তু জনগণ সচেতন না হলে গোটা দেশটাকে হাসপাতাল বানালেও পরিস্থিতি মোকাবেলা করা যাবে না। তাই জনসচেতনতার কোনো বিকল্প নেই।
শুধু হাসপাতালের শয্যার সংখ্যা বাড়ালে হবে না, সিট সংখ্যা বাড়ালে হবে না, কারণ বাংলাদেশে ২০ কোটি মানুষ। সেই ২০ কোটি মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু পুরো হাসপাতালের ম্যানেজমেন্ট হবে না।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারীদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো এই মহামারী মোকাবেলার একমাত্র পথ নয়। সংক্রমণ শৃঙ্খল ভেঙে ফেলার চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। মানুষের কাছ থেকে মানুষের যদি সংক্রমণ ছড়িয়ে না যায়, তাহলে হাসপাতালের শয্যা সংখ্যার উপরে চাপ কমে আসবে। এ সময় তিনি জানান, বিভিন্ন জেলায় বাসা থেকে নমুনা সংগ্রহ আপাতত বন্ধ আছে। এই উদ্যোগে আবারও চালু করতে পারবো বলে আমরা আশা করি। আমাদের প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের স্বল্পতা আছে, সীমিত সংখ্যক জনবল নিয়েই আমরা চেষ্টা করছি সার্ভিসটি চালু রাখতে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে পবিত্র ঈদে গাদির উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
বিশেষ অনুষ্ঠান ঈদে গাদির।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ঈদে গাদির, ইসলামের পূর্ণতার উৎসব শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি আশরাফুর রহমান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালামের মতে, মুসলমানদের শ্রেষ্ঠ ঈদ হচ্ছে ওই দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহি সালামকে খিলাফতে অধিষ্ঠিত করেন এবং বলেন, আমি যার মাওলা বা নেতা, আলীও তার মাওলা। দশম হিজরির ১৮ জেলহজ বিদায় হজ শেষে সুরা মায়েদার ৬৭ নম্বর আয়াত নাজিল হওয়ার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ ১২০,০০০এরও বেশি সাহাবি ও হজ যাত্রীর উপস্থিতিতে তাঁর চাচাতো ভাই ও জামাতা আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালামকে নিজের উত্তরসূরী বা স্থলাভিষিক্ত বলে ঘোষণা করেছিলেন। সূরা মায়েদার ওই আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে রাসূল, পৌঁছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আর যদি আপনি এরূপ না করেন তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌঁছালেন না।
মানুষের উপর তিনি নেতৃত্ব দেওয়ার সবচেয়ে যোগ্য, যিনি সবচেয়ে বেশি জ্ঞানী, আর বিশ্বনবীর পর তাঁর পবিত্র হাদিস অনুযায়ী সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিসসালাম। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগর আর আলী হল তার দরজা। এ কারণে মহান আল্লাহর নির্দেশে বিশ্বনবী হযরত আলীকে তার উত্তরসূরি বা স্থলাভিষিক্ত তথা মুসলমানদের ইমাম বা নেতা বলে ঘোষণা করেছিলেন পবিত্র গাদির দিবসে। এই ইমামত হচ্ছে নবুয়তেরই ধারাবাহিকতা। আজ সেই ঈদে গাদির উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
ইসলামে ঐশী ইমামত বা খোদাই নেতৃত্ব ঠিক করে দেন মহান আল্লাহ, আর সেটা বংশ পরম্পরায়ও চলতে পারে। যেমন নবী হয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরগণ এবং হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান ও হযরত মুসা আলাইহিসসালামের ভাই হারুন আলাইহিসসালাম। ইমামত বা নবুয়তের মতো ঐশী বা খোদাই পদগুলোতে কারা আসীন হবেন মানুষ তা ঠিক করার অধিকার রাখে না, কারণ মানুষের মনোনয়ন বা নির্বাচন ভুলও হতে পারে। তাই আল্লাহ ও তার রাসূলই তা ঠিক করে দেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আলী আলাইহিসসালামকে নিজ খলিফা হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে তিনটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করছি। প্রথমত, রাসুল হিসেবে মনোনীত হওয়ার তথা বেসাতের প্রথম দিকে বিশ্বনবীকে যখন নিজের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়ার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, যে ব্যক্তি এই পথে আমাকে সাহায্য করবে সেই হবে আমার ওয়াসি তথা কর্তৃত্বের অধিকারী, উজির বা পৃষ্ঠপোষক এবং স্থলাভিষিক্ত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এভাবে বলেন, তোমাদের মাঝে কে এমন আছে যে এই কাজে আমাকে সহযোগিতা করবে, যাতে সে তোমাদের মাঝে আমার ভাই, উজির বা পৃষ্ঠপোষক, খলিফা এবং স্থলাভিষিক্ত হতে পারে? কেবল আবু তালিফের সন্তান আলী আলাইহিসাল্লাম রাসুলের কথায় হাঁ সূচক উত্তর দেন। আর তখন আল্লাহ রাসুল নিজ আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বললেন, এই আলী তোমাদের মাঝে আমার ভাই, ওয়াসি এবং খলিফা, অতএব তোমরা তার কথা শোনো এবং তাকে অনুসরণ করো।
দ্বিতীয়ত, তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসসালামের উদ্দেশ্যে বলেন, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি আমার কাছে ঠিক তদ্রূপ যেমন হারুন ছিলেন মুসার কাছে? তবে পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী নেই। তৃতীয়ত, দশম হিজরিতে বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে হাজিদের এক বিশাল সমাবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিসাল্লামকে মুসলমান ও মুমিনদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আমি যার মাওলা বা নেতা, আলীও তার মাওলা। এই বাক্যটি তিনি তিনবার পুনরাবৃত্তি করেছিলেন।
গাদিরের ভাষণে মহানবী বলেছিলেন, হে আল্লাহ, তাকে তুমি ভালোবাসো যে আলীকে ভালোবাসে, ও তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো যে আলীর প্রতি শত্রুতা পোষণ করে। তুমি সহযোগিতা করো তাকে যে আলীকে সহযোগিতা করে। তুমি তাকে নিঃসঙ্গ করো যে আলীকে একা রাখে, এবং সত্যকে আলীর সাথে রাখো তা যেদিকেই থাক না কেন। হে লোক সকল, আপনারা অবশ্যই যারা উপস্থিত আছেন তারা এই বাণীটি অনুপস্থিতের নিকট পৌঁছে দেবেন। রাসুলের বক্তব্য শেষ হলে জিব্রাহিল আলাইহিসাল্লাম দ্বিতীয়বারের মতো অবতীর্ণ হয়ে তাকে এই বাণীটি পৌঁছে দেন। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম ও আমার নিয়ামত বা অবদানকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। সূরা মায়দা আয়াত 3। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই বাণী পেয়ে মহা আনন্দিত হলেন এবং বললেন, মহান আল্লাহর শুকর আদায় করছি যে তিনি দিনকে পরিপূর্ণ এবং তাঁর নিয়ামতকে সম্পূর্ণ করেছেন, এবং মহান প্রভু আমার রেসালাতের বা নবুয়তি দায়িত্বের ও আলীর বেলায়েতের বা অভিভাবকত্বের উপর সন্তুষ্ট হয়েছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বক্তব্যের শুরুতে বলেছিলেন, আমি কি তোমাদের উপর তোমাদের নিজেদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখি না? তখন উপস্থিত সব মুসলমান দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার প্রতি সম্মতি জানান। অতএব বিষয়টি হতে স্পষ্ট হয় যে এই হাদিসে মাওলা বলতে মুমিনদের উপর শ্রেষ্ঠত্ব ও তাদের উপর পূর্ণ কর্তৃত্বকে বোঝানো হয়েছে। অতএব এটা স্পষ্ট যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন তা তিনি আলী আলাইহি সালামের জন্যও নিশ্চিত করে যান। রাসুল তাঁর বক্তব্য শেষ করার পর মঞ্চ হতে নেমে আসলেন এবং একটি তাঁবুতে বসে নির্দেশ দিলেন যেন আলী অপর এক তাঁবুতে বসে। বললেন, যেন সব সাহাবী আমিরুল মোমিনিনকে অভিবাদনের জন্য আসেন ও বেলায়াতের বা অভিভাবকত্বের পদাসীনকে অভিবাদন জানান। আবু বকর, উমর, ওসমান, তালহা ও জুবাইর সবার আগে এবং এরপর রাসুলের স্ত্রীগণ সহ অন্যরা আলী আলাইহিসসালামকে অভিনন্দন জানান। ওমর বলেছিলেন, অভিনন্দন, অভিনন্দন হে আবু তালিব নন্দন, আজ হতে আপনি আমার এবং সকল মোমিন মোমিনাদের মাওলা হলেন।
বাইয়াত বা অঙ্গীকার অনুষ্ঠানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত আলীকে ডাকলেন এবং নিজ পাগড়িটি, যার নাম ছিল শিহাব, তার মাথায় পরালেন এবং বললেন, পাগড়িটি হচ্ছে ইসলামের নিদর্শন। এভাবেই গাদিরের ঘটনার সমাপ্তি ঘটল। তারা বেলায়াত বা কর্তৃত্বের হাদিসটি সমস্ত মুসলমানের কানে পৌঁছে দিয়েছেন।
হাদিসে গাদির মতুয়াতির হাদিসগুলোর অন্যতম যা শিয়া মনীষীরা ছাড়াও প্রায় 360 জন সুন্নি মনীষী বর্ণনা করেছেন। এই হাদিসটির সনদ 110 সাহাবির মাধ্যমে বর্ণিত হয়েছে এবং 26 জন মুসলিম মনীষী এর সনদ ও পন্থা সম্পর্কে আলাদা গ্রন্থ রচনা করেছেন। হযরত আলী আলাইহিস সালাম ছিলেন জ্ঞান, বীরত্ব, সাহস, দূরদর্শিতা, মহানুভবতা, দয়া, পরোপকার, ন্যায়নিষ্ঠা ইত্যাদি গুণের আকরসহ মানবীয় মূল্যবোধ ও যোগ্যতার সব দিক থেকে একজন ভারসাম্যপূর্ণ ও পরিপূর্ণ আদর্শ মানব। বিশ্বনবী তাঁকে প্রায় 5-6 বছর বয়স থেকে নিজের হাতে ও নিজের ঘরে রেখে মনের মতো করে গড়ে তোলেন এবং জ্ঞানগত নানা দিকসহ সব দিকে যোগ্য উত্তরসূরি হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন।
গাদিরে খুমের ওই ঘটনার 25 বছর পর তৃতীয় খলিফা নিহত হলে মুসলমানদের ব্যাপক অনুরোধ ও পিড়াপিড়ির মুখে আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম এখন থেকে 1407 বছর আগের 18 জিলহজ একান্ত অনীহা ও অনিচ্ছা সত্ত্বেও মুসলমানদের রাজনৈতিক নেতা বা খলিফা হন। সামাজিক ন্যায় বিচার ভিত্তিক আদর্শ ইসলামী রাষ্ট্রের খলিফা হিসেবে প্রায় 5 বছর শাসন করার পর এক ধর্মান্ধ খারেজি সন্ত্রাসীর হামলায় আহত হয়ে 21 রমজান তিনি শহীদ হন।
উমর ইবনে খাত্তাব বলেছেন, আলী না থাকলে উমর ধ্বংস হয়ে যেত এবং আলীর মতো একজন মহামানব জন্ম দেওয়ার ক্ষমতা পৃথিবীর আর কোন নারীর নেই। তিনি আলী আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে তিনটি বিশেষ বৈশিষ্ট্য বা শ্রেষ্ঠত্বের কথা বললেন যা আর কারও ছিল না। এ তিনটি বৈশিষ্ট্য ছিল নবীনন্দিনী ফাতিমা সালামুল্লাহি আলাইহার সঙ্গে তাঁর বিয়ে, মসজিদে নববীর ভেতরে তাঁর বসবাস অব্যাহত থাকা, যা আমার জন্য বৈধ নয়, এবং খাইবার যুদ্ধের পতাকা তথা সেনাপতিত্ব পাওয়া। আলী আলাইহিস সালামের আগে অন্য সেনাপতিরা মদিনায় ইহুদি শত্রুদের খাইবার দুর্গ জয় করতে ব্যর্থ হয়েছিলেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তাঁর রাসুলও তাঁকে ভালোবাসেন।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম আরো বলেছেন, কেবল মুনাফিকই আলীর সঙ্গে শত্রুতা করবে। যে আলীকে দোষারোপ করল সে আমাকে দোষারোপ করল, আর যে আমাকে দোষারোপ করল সে খোদাকে দোষারোপ করল। আল্লাহ তাকে মুখ নিচু করে দোজখে নিক্ষেপ করবেন। হে খোদা, যে আলীর সঙ্গে বন্ধুত্ব রাখে তুমিও তার সঙ্গে বন্ধুত্ব রাখো, যে আলীর সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখো। সাহাবীদের অনেকে বলতেন, আমরা আলীর সঙ্গে বন্ধুত্ব ও শত্রুতা দেখে কে মুনাফিক ও কে মুমিন তা নির্ধারণ করতাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বলেছেন, আলী আমার থেকে এবং আমি তাঁর থেকে, এবং আলী আমার পর সমস্ত মুমিনদের ওলি তথা অভিভাবক ও নেতা। আরো বলেছেন, আলী সবসময় হকের পথে থাকবে। আলী আলাইহিসাল্লামকে মহব্বত করা ইমান, আর আলীর সঙ্গে শত্রুতা করা মুনাফেকি। এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াও করেছেন যে, হে আল্লাহ, সত্যকে আলীর পক্ষে ঘুরিয়ে দিও। এই আলী আমার ভাই, আমার ওয়াসি এবং আমার পর আমার প্রতিনিধি হবে, তাই তাঁর আদেশ শোনো, তাঁর আদেশ মতো কাজ করো। হযরত আহমদ বিন হাম্বল বলেছেন, যত ফজিলাতের বর্ণনা আলীর বেলায় এসেছে অন্য কোনো সাহাবির বেলায় তা আসেনি। কাজী ইসমাইল নাসাই আবু আল নিশাপুরি বলেন, যত সুন্দর ও মজবুত সনদের মাধ্যমে আলী আলাইহিস সালামের ফজিলতগুলো বর্ণিত হয়েছে অন্য সাহাবিদের বেলায় তেমনটি আসেনি।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনির মতে, গাদির দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল ইমামত, আর এই ইমামত ইসলামী শাসন ব্যবস্থার আইন ও নীতি নির্ধারক এবং নেতৃত্বদানকারীর ভূমিকা পালন করে। গাদির দিবসে ইসলামী সমাজের জন্য এই ইমামত বা নেতৃত্বই নির্ধারণ করা হয়েছিল, যা মেনে নেওয়া ছিল সবার জন্যই ফরজ। ইরানের সর্বোচ্চ নেতার মতে, আল্লাহর নির্দেশের কারণেই বিশ্বনবী বিদায় হজ শেষে গাদিরে খুম নামক স্থানে হাজিদের কাফেলাগুলোকে থামতে বলেন এবং তাদের সমাবেশে হযরত আলীর হাত উঁচু করে তুলে ধরে তাকে নিজের খলিফা বা স্থলাভিষিক্ত ঘোষণা করেন। আর এরপরই নাজিল হল কোরআনের আয়াত তথা সূরা মায়দার তিন নম্বর আয়াতের শেষ অংশ। মহান আল্লাহ ওই আয়াতের এই অংশে বলেছেন, আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে, অতএব তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দিন হিসেবে পছন্দ করলাম। ইরানের সর্বোচ্চ নেতার মতে, গাদিরের ঘটনা থেকে বোঝা যায় বিশ্বনবীর পর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল হল ইমামত ও বেলায়াত বা অভিভাবকত্ব। রাজতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক ও অভিজাততন্ত্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে ইসলাম অনুমোদন করে না। আসলে গাদির দিবস বিশ্বের সব মুক্তিকামীদের দিবস, মুসলিম ও বঞ্চিতদের দিবস, ইসলামী মহাঐক্যের দিবস, ন্যায় বিচারকামীদের দিবস এবং ইসলাম ও ইসলামী শাসন ব্যবস্থার পরিপূর্ণতার দিবস। তো শ্রোতা বন্ধুরা, ঈদে গাদির উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 28 জুলাই বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেছেন ওবায়দুল কাদের দৈনিক ইত্তেফাক। প্রতিদিন 6 লাখ মানুষকে টিকা দিতে হবে বলেছে IMF দৈনিক প্রথম আলো। ডেঙ্গু রোগী কম থাকলে কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে দৈনিক কালের কণ্ঠ। গাজার সংঘাতে যুদ্ধাপরাধ হয়েছে বলেছে হিউম্যান রাইটস ওয়াচ দৈনিক নয়া দিগন্ত। সংক্রমণের শীর্ষে ঢাকা, সর্বনিম্ন রাজশাহীতে দৈনিক যুগান্তর। এবং পারমাণবিক বোমার মজুদ বাড়াচ্ছে চীন, সতর্ক যুক্তরাষ্ট্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, মমতাকেই প্রধানমন্ত্রী চাই আমরা, তৃণমূল সংসদীয় দলের বৈঠকের পর ঘোষণা কল্যাণের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। 24 ঘন্টায় দেশে এক লাফে 47% বাড়ল করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসও, দৈনিক সংবাদ প্রতিদিন এবং মমতাকে আদৌ মুখ মানবে কংগ্রেস, সোনিয়া রাহুলের কথা শুনবেন অধীর, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেছেন ওবায়দুল কাদের। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, ব্যাপক হারে সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন প্রদানকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই, মানুষের জন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন নিশ্চিত করতে চূড়ান্ত করা হয়েছে ভ্যাকসিন রোডম্যাপ। তিনি আজ বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বেশি, এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন সরকার।
প্রতিদিন 6 লাখ মানুষকে টিকা দিতে হবে, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে, প্রতিদিন 6 লাখের বেশি মানুষকে টিকা দিতে পারলেই আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের 40% মানুষ টিকার আওতায় আসবে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের 40% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রতিদিন 0.36% মানুষকে টিকা দিতে হবে। IMF-এর এই হিসাব ধরলে প্রতিদিন 6 লাখের মতো মানুষকে টিকা দিতে হবে। IMF-এর প্রতিবেদনের তথ্য উপাত্তের ভাণ্ডারে এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।
দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সবচেয়ে কম থাকবে সে ওয়ার্ডের কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি লার্ভা থাকা বিভিন্ন স্থাপনার ছবি যে স্বেচ্ছাসেবক সব থেকে বেশি তুলে দেবেন তাকেও পুরস্কৃত করা হবে। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন অভিযানে একথা জানান DNCC মেয়র আতিকুল ইসলাম। আতিক বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সব থেকে কম থাকবে সেই কাউন্সিলরকে আমরা পুরস্কৃত করব। আমাদের 720 জনের মতো স্বেচ্ছাসেবী আছেন, তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে ছবি তুলবেন। এভাবে যে স্বেচ্ছাসেবক এমন ছবি সব থেকে বেশি দিতে পারবে যেখানে লার্ভা আছে সেই স্বেচ্ছাসেবককেও আমরা পুরস্কৃত করব।
দৈনিক নয়া দিগন্ত এক খবরে লিখেছে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত মে মাসে গাজা সংঘাতের সময় ইসরায়েলের সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি গ্রুপ যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান। এক তদন্তের পর মানবাধিকার সংস্থাটি বলছে যে ইসরায়েলি সামরিক বাহিনীর 3টি বিমান হামলায় যে 62 জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে তার আশপাশে কোথাও সামরিক লক্ষ্য খুঁজে পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজায় তারা শুধু সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে।
সংক্রমণের শীর্ষে ঢাকা, সর্বনিম্ন রাজশাহীতে। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, লকডাউন ঘোষণা করেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়নি, মৃত্যু 200 গুণ্ডি থেকে নিচে নামছে না। এ মুহূর্তে সারাদেশে সবচেয়ে বেশি সংক্রমণ ঢাকা জেলায়, আর সবচেয়ে কম সংক্রমিত হয়েছে রাজশাহী জেলায়। গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিবেচনায় এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে জানিয়েছে, দিল্লি সফরের তৃতীয় দিনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে ওই বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন সহ দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদেরা। বৈঠক শেষে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই। এখন দেশের মধ্যে তিনি বিরোধী রাজনৈতিক শিবিরের প্রধান মুখ, তার নেতৃত্বেই বিজেপিকে হারানো সম্ভব। দলের সংসদীয় কমিটির বৈঠকে আমরা সব সাংসদ মিলে সেই প্রস্তাবই দিয়েছি। আমরা তার নেতৃত্বেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদী সরকারকে উৎখাত করতে চাই।
দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল দেশবাসী, কিন্তু গত ২৪ ঘন্টায় ফের উদ্বেগ বাড়ল। এক লাফে ৪৭% বৃদ্ধি পেল সংক্রমণ, গতকালের তুলনায় বেশি মৃতের সংখ্যাও। বুধবারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৪৩,654 জন করোনা আক্রান্ত হয়েছেন, গতকাল যা নেমেছিল ৩০,০০০ নিচে। একদিনে এই মরণ ভাইরাসে প্রাণ হারালেন ৬৪০ জন। দেশে এখন পর্যন্ত করোনার বলি ৪,২২,০০২ জন। তবে আগস্টেই দেশে তৃতীয় ঢেউ আশ্রে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দ্রুত সরকার গঠন করতে প্রধানমন্ত্রী নাজিব মিকাতির প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট। সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতির অবসান ঘটানোর কোন পরিকল্পনা নেই প্রেসিডেন্ট জো বাইডেনের, অথচ এর আগে তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার চিরকালীন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন, এখন সেই অবস্থান থেকে সরে যাচ্ছেন জো বাইডেন। ইরানে মোসাদের কয়েকজন গুপ্তচর আটক, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ছিল বিভিন্ন শহরে দাঙ্গা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা। তিউনিশিয়ার সংকট সমাধানে সংলাপে বসার আহ্বান জানালো সবচেয়ে বড় রাজনৈতিক দল আন নাহদা, দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইরান। বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থার প্রতি আস্থা রাখার আহ্বান সেতুমন্ত্রীর, প্রাণের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি। এবং ভারতে ফোনে আড়ি পাতা ইস্যুতে সরকারের সমালোচনা করলেন রাহুল গান্ধী, নেতাদের ফোনে নরেন্দ্র মোদী অস্ত্র ঢুকিয়েছেন বলে অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাচ্ছি। খোদা হাফেজ।